শুভ সকাল। আজ আমরা আলোচনা করব রবীন্দ্রনাথের রাজা নাটকের ভাববস্তু। রবীন্দ্রনাথ রাজা নাটকের অভিনয়যোগ্য সংস্করণ অরূপরতনের ভূমিকায় নিজেই এই নাটকের মর্মার্থটি সংক্ষেপে বলেছেন। তিনি বলেছেন, সুদর্শনা রাজাকে বাহিরে খুঁজিয়াছিল, যেখানে বস্তুকে চোখে দেখা যায়, হাতে ছোঁয়া যায়, ভাণ্ডারে সঞ্চয় করা যায়, যেখানে ধনজন খ্যাতি সেইখানে সে বর্মাল্য পাঠাইয়াছিল। বুদ্ধির অভিমানে সে নিশ্চয় স্থির করিয়াছিল যে বুদ্ধির জোরে সে বাহিরেই জীবনের সার্থকতা লাভ করিবে। তাহার সঙ্গিনী সুরঙ্গমা তাহাকে বলিয়াছিল, অন্তরে নিভৃত কক্ষে যেখানে প্রভু স্বয়ং সে আহ্বান করেন, সেখানে তাহাকে চিনিয়া লইলে তবেই বাহিরে সর্বত্র তাহাকে চিনিয়া লইতে ভুল হইবে না। নহিলে যাহারা মায়ার দ্বারা চোখ ভোলায় তাহাদিগকে রাজা বলিয়া ভুল হইবে। সুদর্শনা একথা মানিল না। সে সুবর্ণের রূপ দেখিয়া তাহার কাছে মনে মনে আত্মসমর্পণ করিল। তখন কেমন করিয়া তাহার চারিদিকে আগুন লাগিল। অন্তরে রাজাকে ছাড়িতেই কেমন করিয়া তাহাকে লইয়া বাহিরের নানা মিথ্যা রাজার দলে লড়াই বাঁধিয়া গেল। সেই অগ্নিদাহের ভেতর দিয়া কেমন করিয়া আপন রাজার সহিত তাহার পরিচয় ঘটিল, কেমন করিয়া দুঃখের আঘাতে তাহার অভিমান ক্ষয় হইল, এবং অবশেষে কেমন করিয়া হার মানিয়া প্রাসাদ ছাড়িয়া পথে দাঁড়াইয়া তবে সে তাহার সেই প্রভুর সঙ্গলাভ করিল, যে প্রভু সকল দেশে সকল কালে সকল রূপে আপন অন্তরের আনন্দরসে যাহাকে উপলব্ধি করা যায় এ নাটকে তাহাই বর্ণিত হইয়াছে। সুতরাং দেখা যাচ্ছে রাজা নাটকের ভাববস্তু রূপের সাধনা এবং অধ্যাত্ম সাধনার ভেদ নিয়ে গড়ে উঠেছে। এ নাটকে নায়িকা সুদর্শনা প্রথমে রূপের সাধনাতে মত্ত হয়েছিল। তখন সে ইন্দ্রিয়গ্রাহ্য লৌকিক সুখের সন্ধানে ব্যস্ত, তাই সুরঙ্গমার পরামর্শ সে গ্রহণ করেনি। সুবর্ণের রূপ দেখে মুগ্ধ হবার কারণ তার এই ইন্দ্রিয়জ সুখের প্রতি দুরন্ত লোভ। কিন্তু শেষ পর্যন্ত একদিন রূপের সাধনা পরিত্যাগ করে তাকে অরূপের সাধনাতে ফিরে আসতে হলো। তখন সে আর রাজমহিষী নয়, তখন সে ভিখারিনীর তুল্য। পথই তখন তার নির্ভয় আশ্রয়। কিন্তু এই পরিবর্তনের জন্য তাকে কম লাঞ্ছনা কম দুঃখ কষ্ট সহ্য করতে হয়নি। তবে এই যে দুঃখ অশান্তি সুদর্শনার মনোজগতে এই যে প্রবল, এরও প্রয়োজন ছিল। এই দুঃখ কষ্ট বাধা এগুলি যদি চরম হতো তাহলে পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন সম্ভব হতো কী করে? এই কষ্ট দুঃখ ও বাধাগুলি এই মিলনকে একটি বিশেষ গৌরবে মণ্ডিত করেছে। জীবাত্মার অগ্রগতির পদে পদে বাধা, কিন্তু এই বাধাগুলিকে যদি চরম বলে মনে করা হয় তাহলে ভুল করা হবে। এই কথাটি রবীন্দ্রনাথ বলেছেন আমার ধর্ম প্রবন্ধে। তিনি বলেছেন, প্রলয়ের মধ্য দিয়ে সৃষ্টির পথ, তাই উপনিষদে আছে তিনি তাপের দ্বারা তপ্ত হয়ে এই সমস্ত কিছু সৃষ্টি করলেন। আমাদের আত্মা যা কিছু সৃষ্টি করেছে তাতে পদে পদে বাধা, কিন্তু তাকে যদি ব্যথাই বলি তবে শেষ কথা বলা হলো না। এই ব্যথাতেই সৌন্দর্য, তাতেই আনন্দ। ঈশ্বর সম্বন্ধে রবীন্দ্রনাথের ধারণা, মানব ও ঈশ্বরের মধ্যে কী সম্পর্ক হওয়া উচিত, সে সম্বন্ধে তার কী মতামত ছিল, সে বিষয়ে সচেতন থাকলে রাজা নাটকের মধ্যে নিহিত তত্ত্বকে সম্যকভাবে উপলব্ধি করা সম্ভব হবে। রবীন্দ্রনাথের পরিবারের সঙ্গে ব্রাহ্ম সমাজে নিবিড় যোগের কথা স্মরণে রাখলেও একথা স্বীকার করতে দ্বিধা নেই যে তিনি কোনো বিশেষ সাম্প্রদায়িক মতবাদের দ্বারা প্রভাবিত হননি। রাজা নাটকে পরমাত্মা জীবাত্মার চিরন্তন সম্পর্কের কথাটি ব্যক্ত হয়েছে। এখন এই পরমাত্মা ও জীবাত্মার মিলন সম্বন্ধে রবীন্দ্রনাথের কী ধারণা ছিল, এই সম্বন্ধে একটি সুস্পষ্ট জ্ঞান আমাদের থাকা উচিত। শুধু রাজা নাটকেই নয়, রবীন্দ্রনাথের বহু কাব্যে, প্রবন্ধে, বিভিন্ন নাটকে এই জীবাত্মা পরমাত্মা সম্পর্কের কথাই ব্যক্ত হয়েছে। রাজা নাটকটির কথাই ধরা যাক। এ নাটকে রাজা যে পরমাত্মা বা ঈশ্বর বা সেই অসীম ব্রহ্ম সে কথা পূর্বেই বলা হয়েছে। সুদর্শনা সুরঙ্গমা ঠাকুরদা সবাই তার প্রেমের অধীন, কিন্তু তিনজনের পরমাত্মার প্রতি প্রেমের স্বরূপ এক নয়। সুদর্শনাকে আমরা এ নাটকে বাণী রূপে দেখি, রাজা তার স্বামী, সুতরাং বধূ বা স্ত্রীরূপেই সে রাজার সঙ্গে সম্বন্ধে আবদ্ধ। সুরঙ্গ মা দাসী, সেই রূপেই ভগবানকে ভজনা করেছে, আর ঠাকুরদা তাকে ভজনা করেছেন বন্ধুভাবে। সুরঙ্গমার প্রেমে কোনো ত্রুটি না থাকা সত্ত্বেও তার একটি জায়গায় অপূর্ণতা ছিল। সে রাজার পায়ের তলার মাটির দিকে তাকিয়েই তৃপ্ত ছিল, মুখের দিকে তাকাবার তার সাহস হয়নি। ঠাকুরদার ক্ষেত্রে সে প্রশ্ন ওঠে না। এই নাটকে কেবল ঠাকুরদা গোড়া হইতেই রাজাকে সত্যভাবে জানেন, কারণ তাহার দৃষ্টি ভালোবাসার দৃষ্টি। তিনি নিজেকে রাজার বন্ধু বলিয়া পরিচয় দিয়া থাকেন। তাঁর দৃষ্টি যেহেতু ভক্তির দৃষ্টি নয়, তাই রাজাকে যথার্থভাবে উপলব্ধি করতে পেরেছেন। সুদর্শনার প্রেম সাধনায় সুরঙ্গমা এবং ঠাকুরদা উভয়ের তুলনায় পিছিয়ে আছে। সে সুরঙ্গমা বা ঠাকুরদার মতো এখনও সিদ্ধ হতে পারেনি। পূর্বেই বলা হয়েছে, এ নাটকে রাজাকে পরমাত্মা এবং সুদর্শনাকে জীবাত্মা রূপে কল্পনা করা হয়েছে। আত্মার সঙ্গে সেই পরমাত্মার সম্পর্কটি প্রেমের। অনাদিকাল থেকে আত্মা সেই পরমাত্মার সঙ্গে পরিণয় সূত্রে বাঁধা। ঠিক কবে থেকে যে এ সম্পর্কের সূত্রপাত তা বলা যায় না। রানী সুদর্শনার উক্তির মধ্যে এই সত্যটি নিহিত হয়েছে। সে বলেছে, আমার কবে বিবাহ হয়েছিল মনেও নেই, তখন আমার জ্ঞান ছিল না। এই কথাই আবার অন্যত্র অন্যভাবে রবীন্দ্রনাথ লিখেছেন। পরমাত্মা আমাদের আত্মাকে বরণ করে নিয়েছেন, তার সঙ্গে এর পরিণয় একেবারে সমাধা হয়ে গেছে। তার আর কোনো কিছু বাকি নেই, কেননা তিনি একে স্বয়ং বরণ করেছেন। কোন অনাদিকালে সেই পরিণয়ের মন্ত্র পড়া হয়ে গেছে, বলা হয়ে গেছে, যদে তত হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব। এর মধ্যে আর ক্রমাভিব্যক্তির পৌরোহিত্য নেই। পরিণয় তো সমাপ্তই হয়ে গেছে, সেখানে আর কোনো কথা নেই। এখন কেবল অনন্ত প্রেমের লীলা। এবং এরপর তিনি বলেছেন, যে বধূ যখন বোঝে যে সুখে দুঃখে বিপদে সম্পদে লোকে লোকান্তরে যাকে পাওয়া হয়েছে তাকেই আবার পাচ্ছি, তখনই তার আর কোনো ভাবনা থাকে না। সুদর্শনা তার রাজার সঙ্গে অনন্ত প্রেমলীলায় মত্ত হতে পারেনি। সে স্বামীর কাছে পরিপূর্ণভাবে আত্মদান করতে পারেনি, অথবা এ সংসারকে তার স্বামীর সংসার বলে জানেনি। তার মূঢ়তা ঘোচেনি। সে একটি রূপের মধ্যে আবদ্ধ করে রাজাকে দেখতে চেয়েছিল, যেখানে গাছপালা পশু পাখি মাটি পাথর সমস্ত দেখা যায়, সেইখানেই সে রাজাকে দেখতে চেয়েছিল। কিন্তু এটা সে বোঝেনি যে সেই পরম পুরুষকে দেখতে হয় অন্তরাত্মার মধ্যে। এই অন্তরাত্মা বোঝাতেই এ নাটকে অন্ধকার ঘরের কথা বলা হয়েছে। অন্তরাত্মার গোপন আশ্রয়ে শুধু তার সঙ্গে মিলন সম্ভব। কিন্তু সুদর্শনা শুধু সেটুকু পেয়ে তৃপ্ত থাকতে রাজি হলো না। তাই সুরঙ্গমা তাকে বলেছে, তুমি দেখব দেখব করে যে অত্যন্ত চঞ্চল হয়ে রয়েছ, সেই জন্য কেবল দেখবার দিকেই তোমার সমস্ত মন পড়ে রয়েছে। সেইটে যখন ছেড়ে দেবে তখন সব আপনি সহজ হয়ে যাবে। কিন্তু সুদর্শনা সুরঙ্গমার পরামর্শ শোনেনি। তার তখন এ ধরনের মোহগ্রস্ত অবস্থা, রূপের তৃষ্ণায় সে অধীর। অথচ সে যদি আত্মাকে একবার অন্তর্নিকেতনে দেখতে পেত, যেখানে আত্মা বাইরের আনন্দ শোকের অতীত, সংসারের সমস্ত চাঞ্চল্যের অতীত, সেই নিভৃত অন্তরতম গুহার মধ্যে সে যদি দৃষ্টিপাত করত, তাহলে দেখত যে আত্মার মধ্যে পরমাত্মার আনন্দ নিশিদিন আবির্ভূত হয়ে রয়েছে। এক মুহূর্ত তার বিরাম নেই, পরমাত্মা এই জীবাত্মায় আনন্দিত। রবীন্দ্রনাথের ঈশ্বরানুভূতির মূল ভিত্তি উপনিষদের মধ্যে নিহিত হলেও তার সঙ্গে বৈষ্ণব ধর্মেরও লীলাবাদ এসে মিশেছে। সুরঙ্গমা এবং ঠাকুরদা উভয়েই ভিন্নভাবে রাজার কাছে পৌঁছেছে। সুরঙ্গমা অন্ধকার গৃহে সেই অরূপকে উপলব্ধি করে আর ঠাকুরদা আলোকের মধ্যেই তাকে পায়। আপাতদৃষ্টিতে এটা পরস্পর বিরোধী বলে মনে হলেও আসলে তা নয়। আসলে উভয়ই রাজার দুই পরস্পর বিরুদ্ধ স্বরূপের অন্তর্নিহিত ঐক্য উপলব্ধি করতে পেরেছে। ফলে একজন ভাবানুভূতির মধ্যে সততই অরূপের স্পর্শ লাভ করেছেন। ইন্দ্রিয়াতীত প্রজ্ঞালোকে অরূপের সাক্ষাতে তার ইন্দ্রিয়মন সমস্তই রসতন্ময়তার মধ্যে নিবিড়ভাবে নিমজ্জিত হচ্ছে। ইনি হলেন সুরঙ্গমা। আবার প্রকৃতি ও মানুষের মধ্যে লীলাময় অরূপের যে লীলা চলছে, সেইখানে তার লীলা সহচর হয়ে জীবনের মধ্যে অরূপকে বা অরূপের মধ্যে জীবনকে যে দ্বিতীয় ব্যক্তি উপলব্ধি করেছেন, তিনি হলেন ঠাকুরদা। সুদর্শনার এই দুরকমের উপলব্ধির কোনোটিতেই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। অজিত কুমার চক্রবর্তী সুদর্শনার এই পরিণতির ক্রমকে তিনটি ভাগে ভাগ করেছেন। আদিতে সৌন্দর্য উপভোগের জন্য তীব্র আকাঙ্ক্ষা, মধ্যে সেই আকাঙ্ক্ষাকে পরিতৃপ্ত করতে গিয়ে নৈতিক অবনতি, লালসার অগ্নিকুণ্ড, প্রবৃত্তির বিদ্রোহ, শেষে দ্বন্দ্বাবসানে মাধুর্যে আত্মদান এবং আত্মাভিমানে জলাঞ্জলি, ঐশ্বর্যের বদলে দৈন্যকে স্বীকার এবং নিখিল জগতের মধ্যে সেবার অধিকার লাভ। একটি প্রশ্ন উঠতে পারে, রাজা নাটকে রাজার স্বরূপ কী? তার একটি না একাধিক স্বরূপের পরিচয় আমরা এ নাটকে পাই। অজিত কুমার চক্রবর্তী তার দুটি স্বরূপের সঙ্গে আমাদের পরিচিত করিয়েছেন। তার মধ্যে রবীন্দ্রনাথের রাজা একদিকে সকলকে রাজা রাজা করিয়া দেয়া, সমস্ত মানুষকে বিধিনিষেধহীন খোলা রাস্তার দেশে বাহির করিয়া দিয়াছেন, তিনি এই ডেমোক্রেটিক ভগবান। অন্যদিকে তিনি রানীর বা আত্মার একমাত্র স্বামী, একমাত্র প্রণয়ী, আত্মা তাহার দ্বিতীয়, আত্মা তাহার উপমা, আত্মা তাহারই সুদর্শনা রূপ। তাই ঠাকুরদা ও তাহার দলের ভিতর দিয়া এই রাজার স্বরূপের এক পরিচয়, সুদর্শনা রানীর ভিতর দিয়া এই রাজার স্বরূপের অন্য পরিচয়। এই দুই স্বরূপের মধ্যে কোনো বিরোধ নেই, আসলে দুটি সমান সত্য এবং সমান মূল্যবান। একটিকে যদি বিশ্বরূপ বলা যায় তাহলে অপরটি বিশেষ রূপ, একটি আরেকটির পরিপূরক। তিনি সর্বত্র ব্যপ্ত হয়ে আছেন, আবার বিশেষের মধ্যেও তিনি প্রতিবিম্বিত। অজিত কুমারের মতে রবীন্দ্রনাথের রাজার এই দুই স্বরূপের স্বরূপের যে মিলন, তাকে পূর্বে ও পশ্চিমে রাজার দুই ভিন্ন রকমের স্বরূপবোধের মিলন ফলে অভিহিত করা যেতে পারে। ধন্যবাদ।